ইতিহাস বিভিন্ন ধরনের রাজা এবং তাদের রাজত্ব নিয়ে আমাদের সাথে কথা বলে, আর সেই রাজাদের রাজত্ব এক এক করে হারিয়েও যায়। শুধুমাত্র ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের মণ্ডলী স্থায়ীভাবে আমাদের মধ্যে থেকে যায়। নতুন নিয়মের মণ্ডলীতে খ্রিস্ট তার প্রতিষ্ঠানে কিছু প্রাচীনদের মনোনীত করেন, যারা মণ্ডলীর দেখাশোনা করে। এই প্রাচীনরা ঈশ্বরের আহ্বানে আহূত ছিল এবং মণ্ডলীর সেবা কার্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল। তারা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য এগিয়ে গেছিল। আমরা এই অনুশীলনীতে প্রাচীনদের যোগ্যতা, কার্য এবং দায়িত্ব ঈশ্বরের মণ্ডলীর প্রতি কি, সেই বিষয়ে আলোচনা করব। সমগ্র ইতিহাস জুড়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান এসেছে আর গিয়েছে। আমরা একের পর এক মহান মহান দেশের উত্থান ও পতনের বিষয়ে পড়ে থাকি। সেগুলি যখন তাদের ক্ষমতার শিখরে পৌঁছায়, তাদেরকে এমন অপরাজেয় মনে হয় যেন সেগুলি সবসময়ের জন্য থাকবে, কিন্তু তারপর সেগুলি পড়ে যায় আর পৃথিবী থেকে হারিয়ে যায়, কেবলমাত্র ইতিহাসের বইয়ে পড়ার জন্য থেকে যায়। একই বিষয় আমরা দুর্দান্ত সাফল্যপূর্ণ ব্যবসা ও কোম্পানিগুলির ক্ষেত্রে, আবার আন্তর্জাতিকভাবে প্রভাবিত ও সংযোগপূর্ণ ক্ষমতাসম্পন্ন ও প্রভাবশালী পরিবারগুলিরও ক্ষেত্রে বলতে পারি। তারা একই ধারায় চলে। কেবল একটি রাজ্যই প্রকৃতভাবে স্থায়ী ও অবিনশ্বর, যেখানে অন্যান্য সমস্ত কিছু হ্রাস পায় ও শেষ হয়ে যায়। সেখানে কেবল একটি প্রতিষ্ঠান যুগ যুগ ধরে স্থায়ী হয়ে রয়েছে, এবং তা হল প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলী। মথি 16 অধ্যায়ের 18 পদে যীশু নিজে বলেছেন, আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরুদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। সময়ের সাথে সাথে এবং অনন্তকাল ধরে এটি স্থায়ী থাকে। ঈশ্বর প্রকাশ করেন যে ইতিহাসের মধ্যে মণ্ডলী হল পৃথিবীর কেন্দ্রীয় প্রতিষ্ঠান, আর আমাদের বোধগম্যতাতেও তাই। খ্রিস্টের মণ্ডলীর নকশায় একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল তাঁর প্রতিনিধি হিসাবে সেবা করার জন্য, এবং তাঁর প্রজাদের উন্নতি সাধনের জন্য মণ্ডলী শাসন ও মণ্ডলীর কর্মকর্তাদের নিয়োগ। এর মধ্যে প্রাচীনেরা অন্তর্ভুক্ত, যেটি এই সমস্ত বক্তৃতার বিষয়বস্তু। একজন প্রাচীন হলেন অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি। কোনো একজনের বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি থাকতে পারে, বা রাজনৈতিক পদ থাকতে পারে, অথবা এক বড় নিগমের সিইও হতে পারেন, কিন্তু একজন প্রাচীন হওয়া অনেক মর্যাদার কাজ। কেন? কারণ যা সবথেকে গুরুত্বপূর্ণ এবং যা অনন্তকাল থাকে, এটি সেই বিষয়ে নিযুক্ত। তবে সময় ও অনন্তকাল উভয় ক্ষেত্রেই স্থায়ী থাকে। তা আসলে কি? তিনটি বিষয়: খ্রিস্টের রাজত্ব, ঈশ্বরের বাক্য এবং মানুষের আত্মা। প্রাচীনেরা নির্দিষ্টভাবে এই তিনটি বিষয়ে তাদের জীবন নিয়োগ করে থাকেন। এটা প্রকৃতই এক গৌরবময় আহ্বান, এবং এই বক্তৃতাগুলিতে আমরা যা কিছু অন্বেষণ করব তাতে আমাদের উত্তেজনা বৃদ্ধি হওয়া উচিত। এই মডিউল বা কার্যধারায় আমরা নতুন নিয়মের প্রাচীনদের পদগুলির উপর আমাদের মনোযোগ নিবেশ করছি। প্রারম্ভিক দুটি বক্তৃতায় আমরা প্রাচীন বর্গের পদগুলির বাইবেলসম্মত ভিত্তি সম্পর্কে দেখব। মধ্যবর্তী বক্তৃতাগুলিতে একজন প্রাচীন কে, প্রাচীনের যোগ্যতা, মতবাদ এবং ভূমিকা ও এর সম্বন্ধীয় বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয়, সেই বিষয়ে আলোচনা করব। আর শেষ বক্তৃতাগুলিতে একজন প্রাচীন কি করেন, মণ্ডলিক জীবনে তার দায়িত্বের ব্যবহারিক সম্পাদন সম্পর্কে দেখব। এখন যদিও এখনই ব্যবহারিক বিষয়গুলিতে যাওয়ার প্রলোভন আসতে পারে, তবে সেই নির্দেশনায় আমাদের লাভ হবে না যদি না এর পেছনের বাইবেলসম্মত গুরুত্বগুলি না বুঝি। প্রাচীন বর্গ সম্পর্কে সঠিক উপলব্ধির জন্য ও প্রভাবিত করার জন্য আমাদের ঈশ্বরের সমগ্র পরামর্শের এবং শাস্ত্রীয় নীতিগুলির প্রয়োজন। তাদের কাজ অবশ্যই ঈশ্বরের পরিকল্পনা থেকে হতে হবে। প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলী একটি রাজ্য। এই বাইবেল সম্মত সত্যের অন্বেষণ দিয়ে আমরা এই বক্তৃতাটি শুরু করব। সেই রাজ্যের রাজাকে, সেই রাজ্যটিকে এবং সেই রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা বিবেচনা করব। খ্রিস্টের পরিকল্পিত মণ্ডলীতে একজন প্রাচীনের স্থান ও কাজের সঠিক উপলব্ধির জন্য একটি মৌলিক বিষয়, আর তাই প্রথমে আমরা রাজাকে দিয়ে শুরু করি। শাস্ত্রপাঠের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে ইতিহাসে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা একদল মানুষকে তাঁর জন্য রক্ষা করার ইচ্ছাকে প্রকাশ করে, অর্থাৎ তাঁর নিজ গৌরবকে প্রকাশ করে। তিনি পৃথিবীতে এক রাজ্য স্থাপন করেছেন যেটি ঈশ্বরের বাসস্থান হিসাবে কাজ করে। তাই ঈশ্বর কিভাবে প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলীর পরিকল্পনা করেছিলেন তার কিছু প্রধান বৈশিষ্ট্য উপলব্ধির জন্য এটি অপরিহার্য। তাই আপনার বাইবেলটি খুলুন আর প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকটি আমাদের কাছে মণ্ডলীর প্রারম্ভিক ইতিহাসের ঈশ্বরের অনুপ্রাণিত নথিকে তুলে ধরে, আর নতুন নিয়মের পত্রগুলি নতুন নিয়মের মাণ্ডলিক জীবন ও কার্যবলী সম্পর্কে ঈশ্বরের নির্দেশনার বিশদ বিবরণকে তুলে ধরে। তবে পুরাতন নিয়ম দিয়ে শুরু করার সময় মনে রাখবেন, রাজা দাউদের কাছে করা প্রতিজ্ঞাতে তিনটি মূল বিষয় ছিল। দাউদের বংশ থেকে একজন মধ্যস্থতাকারী, ঈশ্বরের সম্পর্ক স্থাপনকারী অনুগ্রহের চুক্তি এবং ঈশ্বরের সিংহাসন ও রাজত্বের প্রতিনিধিত্বকারী এক রাজ্য। তবে পুরাতন নিয়মে বিভক্ত রাজ্যের সময় আমরা একের পর এক রাজাদের কথা পড়ি, আর প্রত্যেক সময় আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হই যে এই রাজা তিনি নন, এই সেই প্রতিজ্ঞাত মহান রাজা নন, আর একজন মহান রাজা আসতে চলেছেন। অন্য কথায়, আমরা অপেক্ষা করে দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত না নতুন নিয়মের পাতায় খ্রিস্টকে দাউদের সিংহাসনের প্রকৃত ও চূড়ান্ত উত্তরাধিকারী হিসাবে দেখতে পাওয়া যায়। খ্রিস্টই একমাত্র রাজা যিনি প্রকৃতই ঈশ্বরের মনের মতো লোক, কারণ তিনি ঐশ্বরিক মসীহ। তিনি ঈশ্বরের আধিপত্য আনতে সফল হবেন যেখানে আদম মূলত ব্যর্থ হয়েছিল ও ইসরায়েলের সমস্ত রাজা ব্যর্থ হয়েছিল। খ্রিস্টের এই উত্তরটি আমরা দানিয়েল ৭ অধ্যায়ের ১৩ থেকে ১৪ পদে দেখতে পাই, যেখানে বলা হয়েছে, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। যীশু এই পাঠ্যকে সুসমাচারের তাঁর নিজের প্রতি প্রয়োগ করেন। এর আগে দানিয়েল ২ অধ্যায়ে ঈশ্বর নবুখৎনেশ্বরের কাছে স্বপ্নের মাধ্যমে খ্রিস্টের রাজ্যকে বর্ণনা করেন, সেটি আমরা দানিয়েল ২ অধ্যায়ের ৪৪ পদে পড়ি। আর সেই রাজগণের সময় স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন, তাহা কখনও বিনষ্ট হইবে না এবং সেই রাজত্ব অন্য জাতির হস্তে সমর্পিত হইবে না। তাহা ওই সকল রাজ্য চূর্ণ ও বিনষ্ট করিয়া আপনি চিরস্থায়ী হইবে। দানিয়েল ২ অধ্যায় ও ৭ অধ্যায়ের পাঠগুলি খ্রিস্টের মহান কর্মভারের পিছনে দাঁড়িয়ে আছে, যেখানে তিনি আমাদেরকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সুসমাচার নিয়ে যেতে বলেছেন এবং জাতিগুলিকে শিষ্য বানাতে বলেছেন, মথি ২৮ অধ্যায়ের ১৮ থেকে ২০ পদ। অতএব পুরাতন নিয়মের এই ইতিহাস নতুন নিয়মের রাজ্যের বিষয়বস্তুর পটভূমিকা প্রদান করে। খ্রিস্টের রাজ্য সমস্ত কিছুর থেকে উৎকৃষ্ট, কারণ রাজা খ্রিস্ট সকলের থেকে শ্রেষ্ঠ। তিনি রাজাদের রাজা, তাঁর রাজ্য সমস্ত জগতে বিস্তৃত হবে। প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ের ১৫ পদে আমরা পড়ি, পরে সপ্তম দূত তুই বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এইরূপ বাণী হইল, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাঁহার খ্রিস্টের হইল এবং তিনি যুগপর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন। প্রকাশিত বাক্য 21 অধ্যায়ের 24 পদে আপনি জাতিগণের মধ্যে সুসমাচারের চরম সাফল্য এবং স্বর্গের বর্ণনা সম্পর্কে পড়েন, যেখানে বলা হয়েছে, আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন। এই প্রত্যেক প্রকৃত খ্রিস্টবিশ্বাসীর মধ্যে সলোমনের মূল প্রার্থনার হৃদয় বিদারক কান্না হিসাবে থাকে, যেন পৃথিবীর সমস্ত জাতি জানিতে পারে যে সদাপ্রভুই ঈশ্বর, আর কেহ নাই। প্রথম রাজাবলী 8 অধ্যায়ের 60 পদ আর গীত 67-তে আমাদের নিত্য গান হয়ে থাকে। অতএব আমাদের সামনে এগুলি যীশুখ্রিস্টের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে। তিনি রাজা, মণ্ডলীর প্রকৃতির কেন্দ্রবিন্দু হল যীশুখ্রিস্টের প্রধানত বিষয় নতুন নিয়মের মতবাদ। এ সম্বন্ধে আমরা কলসীয় 1 অধ্যায়ের 18, কলসীয় 2 অধ্যায়ের 10, ইফিসীয় 4 অধ্যায়ের 15, ইফিসীয় 5 অধ্যায়ের 23-24 এবং অন্যান্য জায়গায় পড়ে থাকি। রোমের পোপ মণ্ডলীর মস্তক নয়, সে একজন দখলদার এবং খ্রিস্টের শত্রু। পার্থিব কোনো রাজা বা রাষ্ট্রপতি নন, বা কোনো অসামরিক শাসকও মণ্ডলীর মস্তক নয়। খ্রিস্টই মণ্ডলীর একমাত্র রাজা ও মস্তক, এবং সমস্ত কর্তৃত্ব ও ক্ষমতা তাঁর। মতবাদ, আরাধনা, মণ্ডলী শাসন এবং খ্রিস্টীয় জীবন সম্পর্কে আমাদের যা কিছু বিশ্বাস করতে হবে ও করতে হয়েছে, তা অবশ্যই একমাত্র তাঁর কর্তৃত্ব থেকে নির্গত হতে হবে, যা আমাদেরকে তাঁর বাক্যে জানানো হয়েছে। তাই প্রথমত আমরা দেখি যে একমাত্র খ্রিস্টই গৌরবের রাজা এবং তাঁর মণ্ডলীর একমাত্র মস্তক। আমাদের পা দুটিকে তার পথে পরিচালিত করতে হলে আমাদের চোখগুলিকে অবশ্যই সর্বদা তাঁর প্রতি নিবদ্ধ থাকতে হবে। আমাদের কান দুটিকে সর্বদা অবশ্যই তাঁর বাক্যের প্রতি মনোযোগী হতে হবে। প্রাচীনবর্গ সম্পর্কে বোঝার এটাই হল আমাদের মৌলিক সূচনা বিন্দু। অতএব প্রথমত আমাদের কাছে রাজা আছে, দ্বিতীয়ত আমাদের কাছে রাজ্য আছে। একজন রাজা আগে থেকেই একটি রাজ্যকে মেনে নেন, যেটির উপর রাজা রাজত্ব করেন। তাহলে সেই রাজ্য আসলে কি? তা হল খ্রিস্টের মণ্ডলী। কলসীয় 1 অধ্যায়ের 13 পদ বলে, আমরা সুসমাচারের ফল সম্পর্কে শিখি সেই পদ থেকে, তিনি ঈশ্বর আমাদের অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। এই জগতে খ্রিস্ট তাঁর নামের জন্য ও গৌরবের জন্য একটি রাজ্য স্থাপন করছেন। উদাহরণস্বরূপ মার্ক 4 অধ্যায়ের 26 ও 30 পদে যীশু নিজে তাঁর মণ্ডলীকে ঈশ্বরের রাজ্য বলেছেন। এটিকে খ্রিস্টের রাজ্যও বলা হয় ইফিসীয় 5 অধ্যায়ের 5 পদে। মথি 13 অধ্যায় ও অন্যান্য জায়গায় এটিকে স্বর্গরাজ্য বলা হয়েছে। পৌল বলেছেন, এই রাজ্যকে খ্রিস্ট শেষকালে তাঁর পিতার কাছে সমর্পণ করবেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায়ের 24 পদ বলে, তৎপরে পরিণাম হইবে, তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন। সেই জন্যই ওয়েস্টমিনিস্টার বিশ্বাস স্বীকারোক্তির 25 অধ্যায়ের 2 পরিচ্ছেদটি দৃশ্যমণ্ডলীকে এইভাবে বর্ণনা করে, প্রভু যীশুখ্রিস্টের রাজ্য, ঈশ্বরের গৃহ ও পরিবার, এর বাইরের মানুষেরা সাধারণত রক্ষা পেতে পারে না। অতএব আমাদেরকে অদৃশ্য ও দৃশ্যমণ্ডলীর মধ্যে পার্থক্য করতে হবে, তা ঈশ্বরতাত্ত্বিক পরিভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুটি আলাদা মণ্ডলীর কথা বলছি না, কেবল একটি মণ্ডলীই আছে, বরং আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি মণ্ডলীকে দেখছি। অদৃশ্য মণ্ডলী হল সমস্ত সময়ের সমস্ত মনোনীতদের নিয়ে, আর দৃশ্য মণ্ডলী হল প্রকাশ্যে স্বীকার করা সমস্ত বিশ্বাসী এবং তাদের সন্তানদের নিয়ে, যাদের কাছে ঈশ্বরের পরিচর্যা এবং দৈববাণী ও ঈশ্বরের আদেশ দেওয়া হয়েছে। দৃশ্য মণ্ডলীর সবাই যদিও বহুমূল্য সুবিধাগুলি উপভোগ করে, তবে তারা সবাই আবশ্যকভাবে নতুন জন্মপ্রাপ্ত নয়। এই পার্থক্য আমরা পুরাতন ও নতুন নিয়মে দেখতে পাই। উদাহরণস্বরূপ রোমীয় 2 অধ্যায়ের 28 থেকে 29 পদ, কেননা বাহিরে যে জিহুদি সে জিহুদি নয়, এবং বাহিরে মাংসে কৃত যে তকছেদ তাহা তকছেদ নয়, কিন্তু আন্তরিক যে জিহুদি সে জিহুদি, এবং হৃদয়ের যে তকছেদ যাহা অক্ষরে নয় আত্মায় তাহাই তকছেদ, তাহার প্রশংসা মনুষ্য হইতে হয় না কিন্তু ঈশ্বর হইতে হয়। ভালো, খ্রিস্ট তাঁর দৃশ্যমণ্ডলীতে সাধুদের সংগ্রহের জন্য ও একত্রে যোগদানের জন্য অধ্যক্ষদের দিয়েছেন, আদেশ দিয়েছেন এবং পবিত্র প্রতিষ্ঠান দিয়েছেন। ইফিসীয় 4 অধ্যায়ের 12 থেকে 15 পদ আমাদেরকে শেখায় যে এ সমস্ত কিছু খ্রিস্ট পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়, যাবৎ আমরা সকলে ঈশ্বরের পুত্র বিষয়ক বিশ্বাসের ও তত্ত্বজ্ঞানের ঐক্য পর্যন্ত, সিদ্ধ পুরুষের অবস্থা পর্যন্ত, খ্রিস্টের পূর্ণতার আকারের পরিমাণ পর্যন্ত অগ্রসর না হই, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে ধূর্ততায় ভ্রান্তির চাতুরিক্রমে তরাঙ্গহত এবং যে শিক্ষাবায়ুতে ইতস্তত পরিচালিত না হই, কিন্তু প্রেমে সত্যনিষ্ঠ হইয়া সর্ববিষয়ে তাহার উদ্দেশ্যে বৃদ্ধি পাই। ইতিহাসে ঈশ্বরের উদ্দেশ্যগুলি তাঁর জন্য এক জাতির মুক্তির উপর কেন্দ্রীভূত। ঈশ্বর তাঁর পুত্রকে ভিত্তিস্বরূপ দিয়েছেন, যার উপর মণ্ডলী গঠিত, যেন তা ঈশ্বরের বাসস্থান হিসাবে কাজ করতে পারে। এই বিষয়ে আমরা গীতসংহিতায় 118-তে 22 থেকে 23 পদে গান করি, গাঁথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল, ইহা সদাপ্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। আর এটির পূর্ণতা আমরা ইফিসীয় 2 অধ্যায়ের 20 থেকে 22 পদে পড়ি। তোমাদের প্রেরিত ও ভাববাদীগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু, তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। তাই ঈশ্বর তাঁর মণ্ডলীতে বাস করেন এবং সেখানে তাঁর উপস্থিতিকে প্রকাশ করেন। প্রথম করিন্থীয় 14 অধ্যায়ের 24 থেকে 25 পদ ঈশ্বর আরাধনায় এক অবিশ্বাসী অতিথির অভিজ্ঞতাকে বর্ণনা করে। তা বলে, কিন্তু সকলে যদি ভাববাণী বলে আর কোনো অবিশ্বাসী কি সামান্য ব্যক্তি প্রবেশ করে, তবে সে সকলের দ্বারা দোষীকৃত হয়, সে সকলের দ্বারা বিচারিত হয়, তাহার হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ পায়, এবং এইরূপে সে অধোমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিবে, বলিবে ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্তী। মণ্ডলী খ্রিস্টের রাজ্য, খ্রিস্টের গৌরব প্রদর্শনের জন্য অবস্থিত। কলসীয় 1 অধ্যায়ের 18, আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথম জাত, যেন সর্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন। খ্রিস্টের সম্মানকে অস্বীকার না করে আমরা মণ্ডলীর বাইবেলসম্মত মতবাদকে বা মণ্ডলীর শাসন সম্পর্কে বাইবেলের শিক্ষাকে পরিত্যাগ করতে পারি না। অতএব এই সমস্ত কিছু পরিষ্কার করে যে মণ্ডলী মানুষের কার্যকরী সম্মেলন নয়, তা কেবল ঈশ্বরের সন্তানদের সহভাগিতাকে সংগঠিত করার ব্যবহারিক উপায় নয়, এটি ঈশ্বরের উদ্দেশ্যের উন্নতির জন্য এবং জগতে তাঁর গৌরবের প্রদর্শনের জন্য তাঁর দ্বারা স্থাপিত ঐশ্বরিক প্রতিষ্ঠান, এবং তিনি সেটিকে আশীর্বাদ করেছেন। প্রেরিত 2 অধ্যায়ের 47 পদের মতো বিভিন্ন জায়গায় আমরা পড়ি, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভুর দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। ফলস্বরূপ বাইবেল বিশ্বাসীদেরকে তাঁর দৃশ্যমণ্ডলী ও ঐশ্বরিক নিযুক্ত মণ্ডলীকে পরিত্যাগ করতে বা বিচ্ছিন্ন হতে অনুমতি দেয় না। বেলজিক স্বীকারোক্তির 28 নম্বর অনুচ্ছেদটি এটিকে স্পষ্টভাবে বলে। এটি বলে, আমরা বিশ্বাস করি যেহেতু পবিত্র মণ্ডলী হল পরিত্রাণ প্রাপ্তদের এক সমাবেশ, এবং এর বাইরে কোনো পরিত্রাণ নেই। কোনো ব্যক্তি যে অবস্থা বা পদমর্যাদারই হোক না কেন, এটি থেকে পৃথক রাজ্যে বসবাস করার জন্য নিজেকে প্রত্যাহার করা উচিত। কিন্তু সমস্ত লোকের কর্তব্য হল এতে যোগ দেওয়া এবং নিজেদেরকে সংযুক্ত করা, মণ্ডলীর ঐক্যকে বজায় রাখা, মণ্ডলীর মতবাদ ও শৃঙ্খলার প্রতি নিজেদেরকে সমর্পণ করা, যীশুখ্রিস্টের জোয়ালির অধীনে নিজেদেরকে নত রাখা এবং এক শরীরের পারস্পরিক সদস্য হিসাবে ঈশ্বরের দেওয়া প্রতিভা অনুযায়ী ভাইদের নৈতিক উন্নতির জন্য সেবা করা। অতএব আমাদের একজন রাজা আছেন, আমাদের একটি রাজ্য আছে, তৃতীয়ত আমাদের কাছে এই রাজ্যের শাসন আছে। একজন রাজা যেমন আগে থেকেই একটি রাজ্যকে মেনে নেন, তেমনি একটি রাজ্য সেই রাজ্যের শাসনকেও মেনে নেয়। শাস্ত্রের মধ্যে খ্রিস্ট ঐশ্বরিক নিযুক্ত মণ্ডলীর শাসন দেখিয়েছেন। ঈশ্বর পৃথিবীতে বিভিন্ন কর্তৃত্বের কাঠামো নিযুক্ত করেছেন, তাদের প্রত্যেকটির নিজস্ব প্রতীক আছে। অতএব আপনার কাছে রাজ্য আছে আর তার প্রতীক হল তলোয়ার, আপনার কাছে মণ্ডলী আছে এবং সেটিকে চাবির প্রতীক দেওয়া হয়েছে, রাজ্যের চাবি আর পরিবার ও পারিবারিক শৃঙ্খলা, শৃঙ্খলার জন্য আপনার কাছে দণ্ডের প্রতীক রয়েছে। ভালো, আমরা এই বক্তৃতাতে তাঁর মণ্ডলীর শাসন সম্পর্কে দেখব এবং আরাধনার আদেশের মতোই মণ্ডলীর কাঠামো ও সংগঠন মানুষের প্রবর্তন ও সৃষ্টিশীলতার জন্য খোলা নেই। তিনি যা অনুমোদন করেছেন তার বাইরে এরকম কিছু বিষয় তৈরি করা বা যোগ করা অথবা বাদ দেওয়া আমাদের পক্ষে বেআইনি। এই নিয়োগ কেবল খ্রিস্টের বিশেষ ক্ষমতার উপর থাকে। মণ্ডলীর মস্তক ও রাজা হিসাবে খ্রিস্ট এক নির্দিষ্ট মণ্ডলীর শাসন নির্ধারণ করেছেন এবং আমরা তাঁর নিয়োগ থেকে পালাতে পারি না। বরং তিনি যা অনুমোদন করেছেন আমরা কেবল তা গ্রহণ করতে পারি এবং তার আজ্ঞা পালন করতে পারি। সমস্ত কর্তৃত্ব খ্রিস্টের কাছেই থাকে। মণ্ডলীর কর্তৃত্ব এবং মণ্ডলীর ক্ষমতা সম্পর্কে বাইবেল যা বলে তা বিবেচনা করলে এটি দেখা যায়। এটি সম্পর্কে চিন্তা করুন, মণ্ডলীর মস্তক হিসাবে কেবল খ্রিস্টই হলেন কর্তৃত্বের উৎস, আর কর্তৃত্বের মানদণ্ড হল কেবল শাস্ত্র, মণ্ডলী বা তার ঐতিহ্য নয়। তাহলে মণ্ডলীর কাছে কোন ক্ষমতা আছে? অর্থাৎ খ্রিস্টের রাজ্যের পরিচালনায় অধ্যক্ষেরা তাদের দায়িত্ব পালনে কোন ক্ষমতা প্রয়োগ করেন? সংক্ষেপে, মণ্ডলীর ক্ষমতার প্রকৃতি সম্পর্কে বাইবেল আমাদেরকে অল্পই বলে থাকে। তা আমাদেরকে প্রথমত বলে এটি ঘোষণামূলক, আইন প্রণয়নমূলক নয়। আর তাই ঘোষণামূলকের দ্বারা আমরা বলছি যে মণ্ডলী এসে বলতে সক্ষম যে সদাপ্রভুই এই কথা বলেন। মণ্ডলী ঈশ্বরের বাক্যকে সমর্থন করার জন্য, মণ্ডলীর আইন প্রণয়নের ক্ষমতা নেই। তা নতুন আইন বা আরাধনার নতুন আদেশ, নতুন মতবাদ বা নতুন নিয়ম জারি করতে পারে না, যেগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে। কেবল ঈশ্বর যা বলেছেন মণ্ডলীকে কেবল তাই ঘোষণা করতে হবে। দায়িত্ব এটি পরিচর্যামূলক কিন্তু শাসন সংক্রান্তমূলক নয়। পরিচর্যামূলকের দ্বারা আমরা বলতে চাই যে এটি সেবার জন্য দেওয়া হয়েছে, পালককে পরিচর্যা করার জন্য এটি দেওয়া হয়েছে, এটি শাসক সংক্রান্তমূলক নয়। ঈশ্বরের পালের উপর কর্তৃত্ব করার জন্য এটি দেওয়া হয়নি। সেই জন্য প্রথম পিতর পাঁচ অধ্যায়ের প্রারম্ভিক পদগুলিতে পিতর এটিকে স্পষ্ট করেছেন, যেখানে বলা হয়েছে আমরা ঈশ্বরের উত্তরাধিকারের উপর কর্তৃত্ব করব না। তৃতীয়ত, এই ক্ষমতা আত্মিক শারীরিক নয়, তাই এটি আত্মার সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলির সাথে সম্পর্কিত ইত্যাদি। এটিকে রাজ্যের চাবি দেওয়া হয়েছে যা আত্মিক ক্ষমতার অনুশীলন করে, কিন্তু তলোয়ার নয়, উদাহরণস্বরূপ যা শরীরের প্রতি প্রয়োগ করা হয়। মৃত্যুদণ্ডের মতো এই জাতীয় বিষয় এবং যা ধার্মিক রাজ্যগুলির সমর্থন করা উচিত। চতুর্থত, এটি বিচার সংক্রান্ত বা শাস্তিমূলক। এই ঈশ্বরের দেওয়া নিয়োজিত আদেশের মধ্যে এটিতে শাসন ব্যবহারের উপাদান অন্তর্ভুক্ত। পরিশেষে, এটি বিবেচনামূলক নয়, মণ্ডলীর ক্ষমতা বিবেচনামূলক নয়, মণ্ডলীকে শাস্ত্রের পরামর্শ নিতে হবে, বিশ্বাস ও মতবাদের বিষয়ে তার পছন্দ করার বা বিচার করার স্বাধীনতা নেই। অতএব এই সমস্ত স্থিতি মাপে খ্রিস্টের অধীনে মাণ্ডলিক কর্তৃত্বের অনুশীলন প্রকৃত ক্ষমতাকে প্রতিফলিত করে। এটি খ্রিস্টের ক্ষমতা যা খ্রিস্ট তার সেবা করার জন্য তার নিয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে মধ্যস্থতা করেন। মথি 16 অধ্যায়ের 19 পদে যিশু বলেন, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দেব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। যাই হোক না কেন, এই ক্ষমতা খ্রিস্ট থেকে আসে, মণ্ডলী বা তার অধ্যক্ষদের সহজাত ক্ষমতা নয়। অতএব এই সমস্ত কিছু আমাদেরকে এই প্রশ্নের কাছে নিয়ে আসে যে মণ্ডলী শাসনের জন্য মস্তক খ্রিস্ট কি নিয়োগ করেছিলেন এবং মঞ্জুর করেছিলেন। তিনি তার প্রজাদের জন্য এক নির্দিষ্ট মাণ্ডলিক শাসন নিয়োগ করেছেন, যার মধ্য দিয়ে তার কর্তৃত্ব প্রয়োগ করা হয়। আমরা দেখি যে শাস্ত্রে তিনি যে নমুনা স্থাপন করেছেন, আমরা তার অধীনে নিজেদেরকে সমর্পিত করতে ও অনুসরণ করতে বাধ্য। তাহলে যে প্রশ্নটি অবশ্যই আসে, সেই নমুনার মধ্যে কি কি অন্তর্ভুক্ত, তিনি কি নিযুক্ত করেছেন বা অনুমোদন করেছেন। পবিত্র শাস্ত্রে আমাদেরকে মাণ্ডলিক শাসন সম্পর্কে কি দেওয়া হয়েছে, তাহলে পরবর্তী বক্তৃতায় খ্রিস্টের মণ্ডলী শাসনের কিছু বিশদ বিবরণের পাশাপাশি তিনি যে সমস্ত পদমর্যাদা নির্ধারণ বা নিয়োগ করেছেন সেগুলির প্রতি আমাদের মনোযোগ স্থাপনের দ্বারা আমরা এই ধরনের কিছু প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব। ঐশ্বরিক সেই আদর্শের অংশে খ্রিস্টের মণ্ডলীতে প্রাচীনদের নিয়োগ অন্তর্ভুক্ত। তবে এই প্রারম্ভিক বক্তৃতায় আমরা প্রতিষ্ঠিত করেছি যে মণ্ডলী হল খ্রিস্টের রাজ্য। এখানে শুরু করার সময় আমরা খ্রিস্টকে প্রথমে রেখে শুরু করি এবং তাকে সেই সমস্ত শ্রেষ্ঠত্বই দিই যা তাঁর, তা না হলে আমরা করতে পারি না। তিনি প্রকৃতপক্ষে মণ্ডলীর একমাত্র মস্তক ও রাজা, আর মণ্ডলী সম্পর্কে অন্যান্য সমস্ত কিছু তাকে দিয়ে শুরু হয় এবং তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। অনেক ধন্যবাদ এই প্রশিক্ষণকে শোনার জন্য। আমরা আশা করি এই প্রাচীনদের বিষয় শিক্ষা আপনাদের জীবনে আশীর্বাদ এনে দিয়েছে এবং আপনারা মণ্ডলীতে প্রাচীনদের যোগ্যতা, দায়িত্ব আর কার্যের সম্বন্ধে বুঝতে পেরেছেন।